الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ مدنی چینل درشک بندو অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। প্রতিটি পর্বে আমরা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার ফজিলত শুনে থাকি। আজকের এই পর্বে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো যে দুরুদে পাক কত বরকতময় একটি আমল রয়েছে। কিতাবে বর্ণিত আছে, এক ব্যক্তি ছিল, সে ব্যবসায়ী ছিল, তার উদার মন ছিল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন এবং তার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। দিনের পর দিন তার ব্যবসার মধ্যে ঘাটতি শুরু হলো, এমনকি শেষ পর্যায়ে সে নিঃস্ব ফকির হয়ে গেল। সে নিজের বন্ধু থেকে 3,000 দিনার ঋণ নিয়েছিল। যখন সে ব্যবসায়ী ব্যক্তি নিঃস্ব ফকির গরিব হয়ে গেল, তখন তার বন্ধু তার উপর চড়াও করে বসলো যে আমার ঋণ তুমি আমাকে ফেরত দাও। তো সে বলতে লাগলো যে তুমি আমার অবস্থা সম্পর্কে জানো, আমি অনেক গরিব নিঃস্ব, এখন আমার কোনো অবস্থা নেই যে আমি তোমার ঋণ আদায় করব। শেষ পর্যন্ত তার বন্ধু বিচারকের কাছে সে বিচার দিল। বিচারক যখন তাকে ডাক দিল এবং তাকে বলল যে তুমি তার ঋণ পরিশোধ করে দাও, তখন সে অপারগ জানালো যে আমি তো নিজেই ফকির হয়ে গেলাম, আমি কিভাবে তার ঋণ আদায় করব। বিচারক তাকে 1 মাসের সময় দিলেন এবং বললেন 1 মাসের মধ্যেই যে কোনো ভাবে তার ঋণ তোমাকে আদায় করতে হবে। সে বেচারা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি কিভাবে তার ঋণ আদায় করব, যেহেতু আমার কোনো ইনকাম নেই, কোনো রাস্তাই নেই যে আমি টাকা আয় করে তার ঋণ আদায় করব। সে কোনো কিতাবে পড়ে রেখেছিল যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়লে অভাব চলে যায়, ঋণ আদায় হয়ে যায় এবং মুসিবত চলে যায়। এই সকল ফজিলত সে পড়েছিল। বিদায় সে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদ পড়তে সে শুরু করলো, আরম্ভ করলো। প্রতিদিন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সে দুরুদে পাক পড়ত। 27তম রাত যখন চলে আসলো, সুবহানাল্লাহ, সে দুরুদে পাক পড়ে যখন ঘুমিয়ে গেল, সে স্বপ্নের মধ্যে কাউকে বলতে শুনল যে তুমি চিন্তিত হয়ো না, তোমার ঋণ আদায় হয়ে যাবে। সে খুশিতে আত্মহারা হলো যে স্বপ্নের মধ্যে কেউ আহ্বান করে এভাবে আমাকে জানিয়েছে আমার ঋণ আদায় হয়ে যাবে। 28তম রাত্রে সে আবার দুরুদে পাক পড়ে যখন ঘুমিয়ে গেল, সুবহানাল্লাহ, সে ঘুমালো, তার ঘুমের মধ্যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। স্বপ্নযোগে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করলো। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি চিন্তিত হয়ে না, তোমার ঋণ আদায় হয়ে যাবে। তুমি আলী বিন ঈসা ওজিরের কাছে গিয়ে বলো যে তিনি যেন তোমার ঋণকে আদায় করে দিক। সে খুশিতে আত্মহারা যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঋণ আদায়ের জন্য তিনি স্বপ্নে এসে আমাকে সুসংবাদ দিয়েছেন। কিন্তু সে চিন্তার মধ্যে পড়ে গেল যে আমি আলী বিন ঈসা ওজিরের কাছে গিয়ে যদি বলি, সে কোনো কিছু যদি প্রমাণ চায়, দলিল চায়, আমি কি প্রমাণ দিব যে নবিয়ে পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। 29তম রাত্রে যখন সে দুরুদে পাক পড়ে ঘুমিয়ে গেল, তখন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার স্বপ্নে আসলেন এবং পূর্বের মতো একই কথা বললেন যে তুমি চিন্তিত হয়ো না, তোমার ঋণ আদায় হয়ে যাবে এবং তুমি আলী বিন ঈসার কাছে গিয়ে বলো যে তোমার ঋণ আদায় করে দেওয়ার জন্য। তখন সে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী বিন ঈসার কাছে গিয়ে যদি এই কথা বলি, সে যদি কোনো প্রমাণ চায়, দলিল চায়, আমি তার কাছে কী দলিল আমি পরিবেশন করব। কী প্রমাণ দিব? তখন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, তুমি আলী বিন ঈসাকে বলে দিও, হে আলী বিন ঈসা, তুমি ফজরের নামাজ আদায় করার পর প্রতিদিন 5000 বার দুরুদ শরীফ পাঠ করার পূর্বে কারো সাথে তুমি কথাই বলো না। আর এই বিষয়টি আল্লাহ এবং তার রসুল এবং আলী বিন ঈসা জানতেন। যখন সে ব্যক্তি আলী বিন ঈসার কাছে গিয়ে যখন ঘটনাটি বলল, সে প্রমাণ চাইল যে কি প্রমাণ তোমাকে নবিয়ে পাক পাঠিয়েছেন, তখন সে ওই কথাই বলল যে আপনি ফজরের নামাজের পর 5000 বার দুরুদে পাক পড়েন, এর পূর্বে কারো সাথে কথা বলেন না। এই কথা শোনার সাথে সাথে ওই আলী বিন ঈসা তিনি নিজের কক্ষে গেলেন। যাওয়ার পর তিনটি 3000 দিনারের 3টি থলে নিয়ে আসলেন এবং নিয়ে এসে বললেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তোমার ঋণ আদায়ের জন্য বলেছেন, এই 3000 দিনার নাও, এর দ্বারা তুমি ঋণ আদায় করে নাও। দ্বিতীয় হচ্ছে এই 3000 দিনার তুমি নাও, এটা দিয়ে তুমি পরিবার পরিজনের আহারের ব্যবস্থা করবে। আবার তৃতীয়বার তিনি 3000 দিনার দিলেন যে এটি নিয়ে তুমি পূর্বের মতো আবার ব্যবসা শুরু করে দাও, এবং তাকে বললেন যে আমার ভাই, যখনই যা প্রয়োজন পড়বে তুমি নির্দ্বিধায় আমার কাছে চলে আসিও, আমি তোমার যা কিছু চাহিদা সেটি পূরণ করার আমি চেষ্টা করব। সে যখন বিদায় নিল, এসেছিল 3000 দিনার এর আবদার নিয়ে, কিন্তু নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দয়া করেছেন, সে 9000 দিনার নিয়ে সে সেখান থেকে ফেরত গেল এবং সে নিজের বাসায় না গিয়ে 30তম দিন ছিল যে দিন নির্ধারিত করা হয়েছে ঋণ আদায়ের, সেই দিন বিচারকের কাছে গিয়ে সে 3000 দিনার যখন দিল, তখন বিচারক বলল, বাদীও ছিল, বিচারক বলল তোমার ঋণ পরিশোধের কথা পরে হবে, আগে তুমি এটি বলো, তুমি তো বলেছিলে তুমি নিঃস্ব গরিব, এই 3000 দিনার তুমি কোত্থেকে আনলে? তখন সে সম্পূর্ণ ঘটনা যখন খুলে বলল যে এই এরকম বিষয় নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসলেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন, তখন সে বিচারক বিচারপতি তিনি নিজের কক্ষে গেলেন, সেও 3000 দিনারের থলে নিয়ে এসে বললেন যে ভাই, যা ঋণ পরিশোধের ব্যবস্থা নবিয়ে পাক করেছেন, আমিও তো নবীর গোলাম, এই 3000 দিনার যা তোমার ঋণ রয়েছে আমি এটি আদায় করে দিলাম। তখন যে ঋণদাতা ছিল সে বলল যে আমিও তো নবীর গোলাম, যখন যা ঋণের ব্যবস্থা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন এবং আপনিও ইচ্ছুক, তা আমি বঞ্চিত থাকবো কেন? সে লিখিতভাবে দিল, আমি তার ঋণ ক্ষমা করে দিলাম। পরে ওই ঋণী ব্যবসায়ী বিচারককে বলল, এখন তো আমার ঋণ আদায় হয়ে গিয়েছে, আপনি 3000 দিনার ফেরত নিয়ে নিন। তখন সে বিচারক বলল, না, আমি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য তার আল্লাহ তাআলার রাস্তায় আমি সদকা করেছি, তোমাকে দিয়েছি, তুমি এটি নিয়ে নাও। সে ঋণী ব্যবসায়ী 12000 দিনার নিয়ে নিজের ঘরের দিকে ফিরে গেল। কন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক আমরা দুরুদে পাক পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বে এমন একজন মহান রমণীর জীবনী নিয়ে আলোচনা করব যিনি উম্মুল মোমেনিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, যিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে আবদ্ধ হয়েছেন, যিনি সকল মোমিনদের মা এবং তিনি অন্যতম একজন মা যার উপাধি ছিল উম্মুল মাসাকিন, অর্থাৎ মিসকিনদের মা, আর তিনি হলেন উম্মুল মাসাকিন উম্মুল মোমিনিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম মুবারক জাইনাব, পিতার নাম খুজাইমা, তার বংশ পরিক্রমা হাজরতে মুজার পর্যন্ত পৌঁছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। হাজরতে মুজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18তম দাদা ছিলেন এবং তার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে হযরতে জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ মিলে যায়, অর্থাৎ তিনিও কুরাইশীয় বংশীয় ছিলেন। এক বর্ণনা অনুযায়ী হযরতে জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা শরীক বোন ছিলেন, অর্থাৎ মা একই ছিল, বাবা ভিন্ন ছিলেন। তার প্রথম বিবাহ হযরতে আব্দুল্লাহ বিন জাহাসের সাথে হয়েছিল, যিনি সাহাবিয়ে রাসূল ছিলেন, এবং উহুদ যুদ্ধে হযরতে আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এলানে নবুয়ত করেছিলেন আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর একত্ববাদের দিকে, রিসালাতের দিকে আহ্বান করলেন, তখনই হযরতে জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন এবং প্রথম সারির মুসলমানের অন্তর্ভুক্ত হলেন, যাকে কোরআনুল করিমের মধ্যে আস-সাবিকুন আল আউয়ালুন নামে যাদেরকে স্মরণ করা হয়েছে, অর্থাৎ ইসলামের প্রারম্ভিক যুগেই তিনি ইসলাম কবুল করেছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রিসালাতকে কবুল করেছিলেন। তার দানশীলতা এবং উদারতার কারণে জাহিলি যুগে তাকে উম্মুল মাসাকিন অর্থাৎ মিসকিনদের মা উপাধিতে ভূষিত করা হয়। জাহিলি যুগেই তাকে উম্মুল মাসাকিন বলা হতো। আল্লামা আহমদ বিন মোহাম্মদ কাস্তুলানি রহমতুল্লাহ তাআলা ফরমান, মিসকিনদেরকে খাবার খাওয়ানোর কারণে জাহিলি যুগে তাকে উম্মুল মাসাকিন উপাধিতে ডাকা হতো। হযরতে আব্দুল্লাহ বিন জাহাসের শাহাদাতের পর যখন তার প্রথম স্বামী শাহাদাত বরণ করলেন, তখন হযরতে সৈয়দাতুনা জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব পাঠালেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বিবাহের প্রস্তাব পাঠালেন, তখন হযরতে সৈয়দাতুনা জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি এই সম্পর্কে সব কিছু সিদ্ধান্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সোপর্দ করে দিলেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভালো মনে করেন তাই অনুমতি রয়েছে। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে 12.5 উকিয়া মোহরানা নির্ধারিত করে বিবাহ করে নিলেন, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত হলেন। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তাকে বিবাহ করে নিলেন, তিনি উম্মুল মুমিনিন হয়ে গেলেন, আমাদের মা, মুমিনদের মা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রী হচ্ছেন আমাদের মা। উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সাহাবিয়াদের মধ্যে একজন যিনি নিজের জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেছেন, অর্থাৎ নিজের জীবন প্রাণ সব কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে বিলিয়ে দেওয়ার তার মাঝে উৎসাহ ছিল। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, পারাবাই সূরা আহজাব আয়াত নম্বর 51-তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কনজুল ইমানের অনুবাদ, পেছনে সরিয়ে দিন তাদের মধ্যে যাকে চান এবং নিজের নিকট স্থান দিন যাকে চান, এবং যাকে আপনি দূরে সরিয়ে রেখেছিলেন তাকে আপনি কামনা করলে তাতেও আপনার কোনো গুনাহ নেই। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি সেই সব নারীদের প্রতি ঈর্ষান্বিত হতাম যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের জীবন বিলিয়ে দিয়েছিল। আমি বলতাম, একজন মহিলা কি তার জীবন বিলিয়ে দিতে পারে? অতপর আল্লাহ তাআলা যখন এই আয়াতে করিমা নাজিল করলেন, তখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার রবকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আপনার ইচ্ছা পূরণ করতে দ্রুত করেন। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা চান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই পূরণ করে দেন। এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান এবং মর্যাদা দান করেছেন। হযরতে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ইবাদতকারিনী, খোদা ভীরুতা, ইশকে রাসূল যার মাঝে ছিল, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমে সব কিছু উৎসর্গিত করার যার ইচ্ছে ছিল, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েট 8 মাস পরেই রবিউস সানি 4 হিজরিতে তিনি পরলোক গমন করেন, অর্থাৎ তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় তার বয়স ছিল 30 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তিনি ইন্তেকাল করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানিতা 11 জন স্ত্রী ছিল, তন্মধ্যে 2 জন স্ত্রী এমন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হায়াতেই ইন্তেকাল করেছেন। তন্মধ্যে প্রথম হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে ইন্তেকাল করেছেন, এবং যতদিন খাদিজাতুল কুবরা তিনি হায়াতে ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছিলেন, সে সময় জানাজার নামাজের হুকুম আসেনি বিদায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজার নামাজ হয়নি, তাকে জান্নাতুল মাআলাতে সমাহিত করা হয়। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম সম্মানিতা স্ত্রী যার জানাজার নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে পড়িয়েছেন এবং জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়েছে। জি হ্যাঁ, আজকে যে জান্নাতুল বাকি যেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, যেখানে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, সেই জান্নাতুল বাকিতে হযরতে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাহিত করা হয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম উম্মুল মুমিনিন হযরতে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রায় 8 মাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সংসার করলেন। এরপর 30 বছর বয়সে তার ইন্তেকাল হল। বিদায় তার জীবনের বিস্তারিত আলোচনা ইতিহাসে পাওয়া যায়নি, যতটুক বয়ান করা হয়েছে এতটুকুই পাওয়া যায়, হয়তো বা অন্যান্য কিতাবে কিছু না কিছু পাওয়া যেতে পারে, তবে বিস্তারিত যে একটি আলোচনা সেটি পাওয়া যায় না। তবে উম্মুল মুমিনিন হযরতে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী ছিলেন, এবং তিনি মিসকিনদের প্রতি এত দয়া প্রদর্শক ছিলেন যে গরিব এবং মিসকিনদের ভালোবাসায় তার হৃদয় পরিপূর্ণ ছিল, এবং গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করতেন, খাবারের ব্যবস্থা করতেন, সাহায্য সহযোগিতা করতেন, এবং আমাদেরকে শিখিয়ে গেলেন যে গরিবদের প্রতি সহানুভূতি দেখানো, গরিবদের সাহায্য করা, মিসকিনদের সাহায্য করা, এটি উত্তম একটি কাজ, বৈশিষ্ট্য, বিদায়। তার জীবনীতে এ কথা পাওয়া যায়। তো যারাই আমরা এই অনুষ্ঠান দেখছি, যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, আমরা যেন গরিব মিসকিনদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিই। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য এই মহতিপূর্ণ কাজ করব, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে আমরা সম্মানিত হব। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক শুনিয়ে দিই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্ষমা করার আবশ্যকীয় বিষয়গুলোর মধ্যে একটি হলো ক্ষুধার্ত মুসলমানকে, জি গরিব মিসকিন মুসলমান যারা রয়েছে তাদের খাবারের ব্যবস্থা করা, এটি মাগফিরাতের একটি বিষয় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগফিরাত তাদের করে দেন যারা ক্ষুধার্ত মুসলমানদের খাবারের ব্যবস্থা করে থাকে। আপনার মহল্লায়, আপনার এলাকায় খবর নিয়ে দেখুন কে ক্ষুধার্ত, কার ঘরে খাবার নেই, কার বিভিন্ন সমস্যা সম্মুখীন রয়েছে তার পাশে দাঁড়িয়ে যান। হয়তোবা আপনার এই দান সদকা করা, মিসকিনদের খাবারের ব্যবস্থা করা, এটিই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো এবং সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।